الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আজকের বিশ্বের অবস্থা সবারই জানা, সর্বত্র ফ্যাসাদ এবং নৈরাজ্য মাথা চাড়া দিচ্ছে। ইসলাম বিরোধী অপশক্তিগুলো এসব পরিস্থিতির জন্য যেভাবে আমি বেশ কয়েকবার বলেছি মুসলমানদেরকে আখ্যায়িত করে, এটি একটি সত্য কথা যে কিছু মুসলমান দল এবং সংগঠন ইসলামের নামে মুসলিম এবং মুসলিম দেশসমূহেও এমন অপকর্ম করে চলেছে যাকে অন্যায়, নিষ্পেষণ এবং বর্বরতা ছাড়া আর কোন নাম দেয়া যায় না, আর ইসলামী শিক্ষার সাথে দূরতম কোন সম্পর্ক নেই। কিন্তু এটিও সত্য কথা যে একটি বিশেষ ষড়যন্ত্রের অধীনে মুসলমানদের মাঝে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এবং হচ্ছে। ইসলামকে মোটের উপর ক্ষতিগ্রস্ত করেছে স্বার্থপর মুসলমান এবং মুনাফিক শ্রেণী, যারা নিজেদের স্বার্থের জন্য এমন অপশক্তিগুলোর হাতের ক্রীড়নক হিসাবে কাজ করেছে। যাই হোক, পৃথিবীর সার্বিক অবস্থা ভয়াবহ। কতক মুসলমানের অপকর্মের কারণে ইসলাম বিরোধী শক্তিগুলো ইসলামকে দুর্নাম করার প্রচুর সুযোগ পাচ্ছে। জানা কথা যে আমরা আহমদি মুসলমান রয় কারণে লক্ষ্যে পরিণত হচ্ছে, যদিও যারা আমাদেরকে জানে তাদের কাছে এটি স্পষ্ট যে আহমদীয়তের শিক্ষা এবং কর্ম, প্রেম, প্রীতি এবং ভালোবাসা ছাড়া আর কোনো কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ আমাদেরকেও প্রচার মাধ্যম মুসলমান এবং ইসলাম সম্পর্কে যে ধারণা সৃষ্টি করে রেখেছে আমাদেরকেও তেমনই মনে করে। কোন কোন দেশের উগ্র জাতীয়তাবাদী সংগঠন এবং বিভিন্ন পার্টি কোনো কথা শুনতেই চায় না, আর নিছক নেতিবাচক চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গি লালন করে আর সেই অনুসারে ব্যবস্থা নেওয়ার উপর জোর দেয়। এই বিরোধিতার জার্মানির পশ্চিম অংশে আমরা সম্মুখীন, হল্যান্ডে যেখানে কিছুদিনের ভিতর নির্বাচন হতে যাচ্ছে, একইভাবে ইউরোপের অন্যান্য দেশেও উগ্র ডানপন্থীরা মাথা চাড়া দিচ্ছে। আমেরিকার অবস্থা তো সবারই জানা। এরপর আহমদেরা শুধু মুসলমান হিসেবে নয় বরং মুসলমান বিশ্বে আহমদি হিসেবেও এসব কঠোরতার সম্মুখীন, শুধু এই কারণে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আগত আহ্বানকারীকে মেনেছে যিনি আল্লাহর প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে এসেছেন। পাকিস্তানে নির্দয় এবং নিষ্পেষণমূলক আইনের কারণে মৌলবীরা লাগামহীন, আর মৌলবীর ভয়ে ন্যায় বিচার না করতে বাধ্য, অন্যায় অবিচারে বাধ্য হচ্ছে। কিন্তু এখন আলজেরিয়াতেও বিচার বিভাগ বা আদালত একই রীতি অবলম্বন করছে, মৌলবিদের ভয়ে নিরীহ আহমদীদের উপর মিথ্যা অপবাদ আরোপ করে কারাগারে পাঠানো হচ্ছে। এখনো সেখানে অন্তত পক্ষে 16 জন আহমদী শুধু বিশ্বাসের কারণে কারাজীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে একজন আহমদীর কি করা উচিত? আমাদের কাছে জাগতিক কোন শাসন বা সরকার নেই, জাগতিক ধন সম্পদও নেই, আর তেলের পয়সাও নেই। হ্যাঁ, একটি জিনিস আছে আমাদের কাছে, যার প্রতি পৃথিবীর প্রতিটি আহমদীর গভীর দৃষ্টি নিবদ্ধ করতে হবে, তা হল ইবাদত, সদকা খায়রাত, আর্থিক কুরবানি এবং ইস্তিগফার করে খোদার নৈকট্য লাভ করা। এই বিষয়গুলোই খোদার কৃপা ও করুণা এবং দয়াকে আকর্ষণ করে, আর মানুষ খোদা তালার নিরাপত্তা বেষ্টনীতে স্থান পায়। ইবাদতের প্রতি, বিশেষ করে নামাজের প্রতি, নামাজ আদায়ের প্রতি গত খুতবাগুলোতে আমি দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে আমি সাদকা, আর্থিক কোরবানি এবং ইস্তিগফারের বরাতে বেশি কথা বলবো, কেননা এগুলো খোদার করুণা এবং কৃপা আকর্ষণের মাধ্যম। মানুষের ভেতর বহু দুর্বলতা থেকে থাকে, বহু দুর্বলতা রয়েছে। প্রায় সময় জাগতিক ব্যস্ততার কারণে আমাদের ইবাদত আদায়ের দায়িত্ব যথাযথভাবে পালন করি না। ব্যক্তিগত সমস্যা আসলে আমরা কিছুটা সাদকা খায়রাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করে, নতুবা তাও নয়, ইস্তিগফারের প্রতি যেভাবে দৃষ্টি দেওয়া উচিত সেই দায়িত্ব আমরা পালন করি না। আমাদের সবাই যদি আত্মজিজ্ঞাসা এবং আত্মবিশ্লেষণ করে তাহলে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে আমাদের বেশিরভাগ এই দায়িত্ব পালন করছে না। অতএব যদি খোদার কৃপাভাজন হতে হয়, তাঁর করুণাকে উথলে তুলতে হয়, আর শত্রু এবং বিরোধীদের অপচেষ্টার ব্যর্থতা দেখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এসব বিষয়ের প্রতি দৃষ্টি দিতে হবে, যা খোদা তালার সন্তুষ্টি এবং তার ক্ষমায় ধন্য করে। আল্লাহ তাআলা যেখানে বলছেন যে আমি তওবা, ইস্তিগফার এবং সদকা খায়রাত গ্রহণ করি, কবুল করি, এটি এই জন্য যেন তওবা ইস্তিগফারের প্রতি তোমাদের মনোযোগ নিবদ্ধ হয়, যেন তোমাদের সমস্যা দূরীভূত করতে পারি, তোমাদের ব্যাকুলতা উৎকণ্ঠা দূরীভূত করে আমার চরণে ঠাই দিই, আর তোমাদের অতীত পাপ ক্ষমা করতে পারি, তোমাদের সঠিক দাসত্বের তৌফিক দেই, আর তোমাদের প্রতি করুণা বারে বর্ষণ করতে পারি, যেভাবে কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আলাম ইয়ালামু আন্নাল্লাহ হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহ হুয়া আত-তাওয়াবুর রহিম। এরা কি জানে না যে আল্লাহ তালাই বান্দার তওবা গ্রহণ করেন, সদকা খায়রাত আর্থিক কুরবানি গ্রহণ করেন, আর আল্লাহ তালাই তওবা গ্রহণকারী এবং পুনঃ পুনঃ কৃপাকারী? সদকা এবং দোয়ার গুরুত্ব এবং এ দুয়ের আন্তঃসম্পর্ক সম্পর্কে একবার হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে সদকা শব্দ সিদক থেকে উচ্চারিত। যখন কোনো ব্যক্তি খোদা তালার পথে সদকা দেয়, অর্থাৎ আর্থিক কুরবানি ও সদকা খায়রাত করে, বোঝা গেল খোদার সাথে তার নিষ্ঠাপূর্ণ সম্পর্ক রয়েছে, সত্যভিত্তিক সম্পর্ক রয়েছে। আর দ্বিতীয়টি হল দোয়া। দোয়ার ফলে হৃদয়ে এক প্রকার বিগলন এবং প্রদাহ সৃষ্টি হয়, মন গলে যায়। দোয়া সেটি যা মন এবং অন্তরাত্মাকে বিগলিত করে। দোয়া দোয়া এক কুরবানি এবং ত্যাগের দিক রয়েছে। নিষ্ঠা ও দোয়া এ দুটো বিষয় যদি লাভ হয় তাহলে এটি একটি মহৌষধ, এটি এক মক্ষম চিকিৎসা। যদি উভয়টি একই সাথে মানুষের লাভ হয় অতএব ইস্তিগফার ও দোয়াই তো মানুষ নিজের দুর্বলতাকে সামনে রেখে এবং পাপ সামনে রেখে যদি দোয়া করে, এর ফলে হৃদয় এবং মন বিগলিত হয়। আর এমনটি হওয়া উচিত, হৃদয়ে বেদনা সৃষ্টি হওয়া উচিত, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার মনোযোগ আল্লাহর পরিবর্তে যদি অন্য কোন জায়গায় থাকে তাহলে এই লক্ষ্য অর্জন হয় না। অতএব খোদা তাআলা দোয়া গ্রহণ করেন। আর সাদকা খায়রাত আর্থিক কোরবানি যা উৎকণ্ঠার সময় খোদার কৃপা ভাজন হওয়ার জন্য দেয়া হয় আল্লাহ তা গ্রহণ করেন। অধিকন্তু বান্দা যদি একই সাথে এই অঙ্গীকারও করে যে ভবিষ্যতে আমি দুর্বলতা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করব, বান্দা যখন খোদার কৃপারাজিকে আকর্ষণের চেষ্টা করে তাহলে খোদা তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে শুভ সংবাদ দিয়েছেন। দোয়া এবং সদকা গৃহীত হওয়ার বিষয়টি তিনি আরো ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের জানিয়ে দাও যদি আমার বান্দা আমার দিকে এক পা অগ্রসর হয় আমি তার দিকে দুপা অগ্রসর হই, আমার বান্দা দ্রুত হেঁটে আমার দিকে আসলে আমি তার দিকে ছুটে যাই। অতএব খোদার কৃপা এবং করুণার কোন শেষ নেই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও বলেছেন, আল্লাহ তাআলা বড়ই লজ্জাশীল, বড়ই উদার এবং দানশীল এবং অত্যন্ত প্রদানশীল। বান্দা যখন তার সামনে দোয়ার জন্য হাত উঠায় তিনি সে হাত খালি এবং ব্যর্থ ফেরত দিতে লজ্জাবোধ করেন। এটি হতে পারে যে বান্দা যেভাবে ফলাফল এর বাসনা রাখে বা ফলাফল দেখতে চায় অবিকল সেভাবেই, আর তখনই এর ফলাফল প্রকাশ পাওয়া আবশ্যক নয়। অনেক সময় আল্লাহ তাআলা বিশেষ প্রজ্ঞার অধীনে কিছু কাল পর বা অন্য কোনো ভাবে সেসব দোয়া এবং আর্থিক কুরবানি এবং সদকা খায়রাতের ফলাফল প্রকাশ করেন। কখনো অবিকল সেভাবে ফলাফল প্রকাশ পায় যেভাবে বান্দা চায়। অতএব দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ তাআলা যে বলেছেন আমি দোয়া গ্রহণ করি, আমি ইস্তিগফার কবুল করি, আমি আর্থিক কুরবানি এবং সাদকা খায়রাত গ্রহণ করি, যখন মানুষ পাপের ক্ষমা চায় ভবিষ্যতে পাপ এবং গুনাহ থেকে বাঁচার অঙ্গীকার করে একই সাথে সর্বাত্মক চেষ্টাও করে, তাহলে আল্লাহ তাআলা তা গ্রহণ করেন আর সকল প্রকার দুশ্চিন্তা এবং সমস্যা থেকে তাকে নিষ্কৃতি দেন। সবসময় স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সম্যক অবগত, তাই আমাদের লোক দেখানো কাজ সেভাবে গৃহীত হয় না। আর বিশুদ্ধ অন্তকরণে যদি কোনো কিছু করা হয় তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন যে তা আল্লাহ তাআলা ফলাফল শূন্য যেতে দেন না। আল্লাহ তাআলা তো এতই দয়ালু, নিজ বান্দাদের প্রতি তার করুণা এবং দয়ার চিত্র দেখুন, যে যারা সদকা খায়রাত করার মতো আর্থিক সংগতি রাখে না, তারা তাদের জন্য নেক কাজ করার মন্দ কাজ থেকে বিরত থাকাই তাদের জন্য সদকা খায়রাতের সমান পূর্ণ বয়ে আনে। তাদের ইবাদত, তাদের ইস্তেগফারের নেক কর্ম অর্থাৎ অন্যের কল্যাণ সাধনের জন্য যা করা হয়ে থাকে, তা যেখানে ইবাদত এবং ইস্তেগফার হিসেবে আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে, গ্রহণযোগ্যতার মর্যাদা পাবে, সেখানে তাদের নেক কাজ এবং তাদের নেক কর্ম, পুণ্য কর্ম সদকা খায়রাতের মতো পূর্ণ বয়ে আনবে। এক সঙ্গতি সম্পন্ন ব্যক্তি আর্থিক কুরবানি করে সদকা খায়রাত করে যে পূর্ণ পাবে, এক দরিদ্র ব্যক্তি নিয়তের স্বচ্ছতার কারণে অন্যান্য নির্দেশ যদি মেনে চলে, তাহলে সেও একইভাবে সদকা খায়রাত এবং আর্থিক কুরবানির সুফল ভোগ করবে। সুতরাং এমন স্নেহশীল খোদার কিভাবে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যিনি আমাদেরকে কেবল দুর্বলতা এড়িয়ে চলার রীতিই শেখাননি, বরং একই সাথে এটিও বলেছেন যে আমি তোমাদের সেসব কর্ম যা পাপ এবং দুর্বলতা মুক্ত থাকার জন্য তোমরা করে থাকো, তাকে গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়ে তোমাদের সমস্যা এবং বিপদ আপদ থেকেও নিষ্কৃতি দেব। অতএব সমস্যা থেকে উত্তরণের একমাত্র মাধ্যম এবং উপায় হলো ইবাদত এবং দোয়া, আল্লাহ তাআলা কে আগে ঝুঁকে বিশুদ্ধ করে একনিষ্ঠ করে আল্লাহর সামনে ঝুঁকুন, ইস্তেগফারের উপর জোর দিন, আর্থিক কুরবানি এবং সদকা খায়রাতের উপর ব্যক্তিগত ভাবে বা সমষ্টিগত ভাবেও জোর দিন। হযরত মসীহ মওউদ আলাইহি সালাতু ওয়াসালাম আর্থিক কুরবানি, সদকা খায়রাত এবং ইস্তেগফার সংক্রান্ত বিষয়ের গভীর পর্যালোচনা করতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছে। ইস্তেগফারের প্রকৃত মর্ম এবং তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে তুলে ধরতে গিয়ে মসীহ ইসলাম বলেন যে পাপ এমন একটি কীট যা মানুষের রক্তে সঞ্চালিত হচ্ছে, কিন্তু এর চিকিৎসা কেবল ইস্তেগফারের মাধ্যমে সম্ভব। ইস্তেগফার কি? ইস্তেগফার হলো যে পাপ হয়ে গেছে, যে পাপ আমাদের হাতে সাধিত হয়েছে, তার কুফল থেকে যেন খোদা তাআলা রক্ষা করেন, আর যে সব পাপ এখনো হয়নি এবং যা হওয়া সম্ভব বা যা ঘটা সম্ভব বা যা করার শক্তি মানুষের মাঝে রয়েছে, যা পাপের দিকে নিয়ে যেতে পারে, তা যেন প্রকাশ পাওয়ারই কোন সুযোগই না আসে, সেই পাপ যেন না হয়, এটি ইস্তেগফার। আর অভ্যন্তরীণ ভাবে তা জ্বলে পুড়ে যেন ছাই হয়ে যায়, অর্থাৎ অতীতের পাপ থেকে মুক্তি এবং ভবিষ্যৎ পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা যেন খোদার কৃপা ভাজন হতে পারে আমরা, তিনি যেন আমাদেরকে স্বীয় কৃপা এবং অনুগ্রহে ধন্য করেন। তিনি বলেন যে এটি বড় ভীতিপ্রদর সময়, তাই তওবা এবং ইস্তেগফারে নিয়োজিত থাকো এবং আত্মজিজ্ঞাসায় রত থাকো। সব ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ আর আহলে কিতাব মানে যে সদকা খায়রাতের কল্যাণে শাস্তি টলে যায়, কিন্তু সেটি নাজল হওয়ার পূর্বের বিষয়, একবার যদি শাস্তি নাজল হয় তাহলে তা টলে না। তাই তোমরাও এখন থেকে ইস্তেগফার আরম্ভ করো, তওবায় নিয়োজিত হও যেন তোমাদের পালা না আসে, আর খোদা যেন তোমাদের সুরক্ষা করেন। এখন এখনো সমস্যা সীমিত পর্যায়ে রয়েছে, ছোট ছোট ক্ষুদ্র পরিসরের সমস্যা চোখে পড়ছে, কিন্তু পৃথিবী যেদিকে ধাবিত হচ্ছে, যেভাবে মানুষ লাগামহীন হয়ে উঠছে, যেভাবে খোদার অসন্তুষ্টির কারণগুলো সামনে আসছে, এর ফলে মানুষ সেই ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। যে ধ্বংস যজ্ঞ আসবে মানুষের নিজের হাতে, খোদার ক্রোধকে, অসন্তুষ্টিকে পৃথিবী আমন্ত্রণ জানাচ্ছে। এমন সময় হযরত মসীহ আলাইহিসসালামকে মান্যকারীদের দায়িত্ব এটি, যেখানে আমরা নিজেদেরকে এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখার জন্য তোবা এবং ইস্তেগফারের উপর জোর দেব, সেখানে মোটের উপর পৃথিবীবাসীদের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে কাণ্ড জ্ঞান দান করেন। এরপর ইস্তেগফারের প্রকৃত মর্ম এবং অর্থ আর তত্ত্ব তুলে ধরতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে স্পষ্ট হওয়া উচিত, কোরআন শরীফে আল্লাহ তাআলার দুটো নাম পেশ করা হয়েছে, একটি হল আল হাই, অপরটি আল কাইয়ুম। আল হাই এর অর্থ হল নিজে জীবিত এবং অন্যদের জীবনদাতা, আল কাইয়ুম যিনি নিজে প্রতিষ্ঠিত এবং অন্যের অন্যের প্রতিষ্ঠা লাভের মূল কারণ, সবকিছুর বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রতিষ্ঠা এবং অস্তিত্ব এবং জীবন, এই দুটোর কারণেই। হাই শব্দের দাবি হলো তার ইবাদত করা, যেভাবে এর বিকাশ বা প্রকাশ সূরা ফাতিহায় ইয়াকা নাবুদুতে দেখা যায়। আর কাইয়ুমের দাবি হলো তার কাছে অবলম্বন যাচনা করা, ইয়াকা নাস্তাইন বাক্যের মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে। হাই শব্দ ইবাদতের দাবি রাখে, কেননা তিনি সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে তিনি অসহায় পরিত্যাগ করেননি। যেভাবে মিস্ত্রি যে ভবন নির্মাণ করে, সে মারা গেলে ভবনের কোনো ক্ষতি হয় না, কিছু যায় আসে না, কিন্তু মানুষ সর্বাবস্থায় আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকে, তাই খোদার কাছে শক্তি যাচনা করতে থাকা আবশ্যক। আর এটিকেই ইস্তেগফার বলা হয়, পাপ থেকে মুক্ত থাকার শক্তি যাচনা করতে থাকা, তার ইবাদতের জন্য শক্তি চাওয়া। আর এই শক্তি চাওয়া, শক্তি যাচনা করাই হলো ইস্তেগফার। ইস্তেগফারের প্রকৃত মর্ম এবং তত্ত্ব আর অর্থ এটি, আর এটিকে বিস্তৃত দেয়া হয়েছে বা এর অর্থকে বিস্তৃত করা হয়েছে তাদের জন্য যারা পাপে লিপ্ত হয়, যেন তারা পাপের কুফল থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু আসল অর্থ হল মানবীয় দুর্বলতা থেকে বেঁচে যাওয়া। তিনি বলেন যে ব্যক্তি মানুষ হয়ে ইস্তেগফারের প্রয়োজন আছে বলে মনে করে না, সে অভদ্র নাস্তিক, অশিষ্ট নাস্তিক। খোদার নৈকট্য লাভ করার তোবা ও ইস্তেগফারের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, মানুষ অনেক বড় কাজের জন্য প্রেরিত হয়েছে। এই কাজের বিশদ বিবরণ তিনি এটি তুলে ধরেছেন যে মানুষ যেন নিজের ব্যবহারিক অবস্থায় পবিত্র পরিবর্তন আনে, মানুষের জন্য এটি অনেক বড় একটি কাজ। আর খোদার সাথে মীমাংসা করা, তাকে অসন্তুষ্ট না করা, আর এই বিষয়টি তার উদ্ঘাটন করা যে সে কি উদ্দেশ্যে পৃথিবীতে এসেছে, মানুষের এটি জানা থাকা উচিত যে সে কেন পৃথিবীতে এসেছে। আর আমরা জানি যে আল্লাহ তাআলা নিজেও এটি বর্ণনা করেছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করে, তার নৈকট্য অর্জনের জন্য। তিনি বলেন অনেক বড় কাজের জন্য মানুষ প্রেরিত হয়েছে, এরপর সময় যখন এসে যায় আর তার কাজ অসম্পূর্ণ থাকে, তখন খোদা তাআলা তার জীবনের যবনিকাপাত ঘটান। এক সেবক বা ভৃত্যকে দেখো যে সঠিকভাবে যদি কাজ না করে, তার মনে তাকে ছুটি দিয়ে দেন। সুতরাং খোদা তাআলা সেই ব্যক্তিকে কেন জীবিত রাখবেন যে নিজ দায়িত্ব পালন করে না যথাযথভাবে। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন যে আমাদের মির্জা সাহেব অর্থাৎ হযরত মসীহ মাউদ নামের পিতা মরহুম পঞ্চাশ বছর পর্যন্ত চিকিৎসা সেবা দিতে থাকেন। তার উক্তি ছিল যে তিনি কখনো কোনো মক্ষম বা সফল ব্যবস্থাপত্র পাননি। সত্য কথা হল আল্লাহর অনুমতি যদি না হয় মানুষের ভিতর প্রতিটি বিন্দু যা প্রবেশ করে তা কখনো কার্যকর হতে পারে না, উপকারী হতে পারে না। তওবা ইস্তেগফার অনেক বেশি করা উচিত যেন খোদা কৃপা ভাজন করেন। খোদার কৃপা রাজি যদি নাজেল হয় তাহলে দোয়াও গৃহীত হয়। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, দোয়া কবুল করব বা গ্রহণ করব। আবার কোন কোন ক্ষেত্রে বলেছেন যে আমার তাকদীরের সামনে তাকদীরকে শিরোধার্য করো, তাই আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেখি বা নির্দেশ না দেখি গৃহীত হওয়ার আশা কমে রাখি। বান্দা খুবই দুর্বল এবং অসহায়, তাই খোদার কৃপার প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। আল্লাহর কৃপার প্রতি দৃষ্টি রাখার জন্য প্রতিটি মুহূর্ত খোদার পথপানে চেয়ে থাকা উচিত, তার সাথে তার আচল আঁকড়ে ধরে রাখা উচিত। তোবা এবং ইস্তেগফারের প্রয়োজন, খোদার প্রাপ্য প্রদান এবং বান্দাদের অধিকার সংরক্ষণের প্রয়োজন রয়েছে। পুনরায় ক্রন্দন এবং সদকা খায়রাত অপরাধ সংক্রান্ত রেজিস্টারকেই বিলুপ্ত করে তিনি আলাইহিস সালাম বলেন, দোয়া সফলতার জন্য অনেক বড় এক ঢাল। হযরত ইউনুস আলাইহিস সালামের জাতি আহাজারি ক্রন্দন এবং দোয়ার কারণে আগত শাস্তি থেকে রক্ষা পেয়েছে। হুত বা মহাতবাত অর্থাৎ মাঝে তাকে গ্রাস করে ফেলেছে, এটি তার রাগের প্রতি ইঙ্গিত। মহাতবাত বা মগাজবাত অর্থাৎ রাগান্বিত হওয়া, একে অন্যের সাথে ক্রোধান্বিত হওয়া বা কোনো বিষয়ে রাগ করা, এর জন্য মহাতবাত শব্দ বা হুত শব্দ থেকে যা উদ্ভূত। হুত শব্দের মাধ্যমে রাগ এবং ক্রোধের বহির প্রকাশ করা হয়েছে। হুত মাছকে বলা হয়, নুন বলতে রাগ এবং ক্রোধ কে বোঝায়, আর মাছকেও তিমি মাছকেও। হযরত ইউনূসের সেই অবস্থা ছিল রাগের অবস্থা, ক্রোধের বহির প্রকাশ। আসল বিষয় হলো শাস্তি টলে যাওয়ার কারণে তার মনে অভিযোগ দানা বাঁধে, অর্থাৎ ভবিষ্যৎবাণী এবং দোয়া বৃথা গেল। আর তার এই ধারণাও বা এই অভিযোগ হৃদয়ে দানা বাঁধে যে আমার কথা পূর্ণ কেন না হলো। এটি ছিল রাগের এক চিত্র, রাগের বহির প্রকাশ। এটি থেকে শিক্ষণীয় দিক যা সামনে আসে তা হল আল্লাহ তাআলা তাকদীর পাল্টে দেন। ক্রন্দন এবং সদকা খায়রাত অপরাধের তালিকা বা ফরদকেও বিলুপ্ত করে। খায়রাত বা পূর্ণ কর্মের মূল নীতি এটি থেকেই উদ্ভূত। এই রীতি খোদা তালাকে সন্তুষ্ট করে। স্বপ্ন ব্যাখ্যা শাস্ত্রে সম্পদ হয়ে থাকে কলিজা, তাই খায়রাত করা প্রাণ বিসর্জন দেওয়ার নামান্তর। মানুষ খায়রাত করার সময় কতটা নিষ্ঠা এবং আন্তরিকতা প্রদর্শন করে এটি দেখার বিষয়। আসল কথা হলো শুধু কথার খই ফুটালে কিছু হয় না, যতক্ষণ পর্যন্ত কার্যত কোনো কিছু প্রকাশ করা না হয়। তিনি বলেন সদকা, এই জন্য বলা হয় এটিকে যে এটি সত্যবাদীদের উপর একটা ছাপ সৃষ্টি করে। হযরত ইউনূসের কাহিনী সম্পর্কে দূরে মনসুরে লেখা আছে, তিনি বলেছেন আমি পূর্বেই জানতাম যখন তোমার কাছে কেউ আসবে তুমি তার প্রতি করুণা ভাজন হবে। এক বৈঠকে বা অধিবেশনে হযরত মসীহ ইসলাম বলেন, বদর পত্রিকায় এর বিশদ বিবরণ এসেছে, বাইরে থেকে কিছু লোক এসেছে জুমার নামাজের পর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বসেন। পত্রিকায় লেখা হয়েছে জুমার পর চতুর্পাশের মানুষ বয়াত করে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তাদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত বক্তৃতা করেন, রীতিমতো নামাজ পড়া রোজা রাখা সম্পর্কে এবং সকল অন্যায় এড়িয়ে চলা সংক্রান্ত, যে ঘরে স্ত্রী কন্যা এবং পুত্র সবাইকে পুণ্যের নসিহত করুন, যেভাবে বৃক্ষরাজি এবং ক্ষেত খামারে পুরো পানি দিয়ে আনা হয়, ফল ধরে না। অনুরূপ ভাবে হৃদয়কে পুণ্যের পানি যখন সিঞ্চন করানো হয় তা তার কোনো কাজের নয়। তিনি বলেন যে ঘরে একের পর এক পুণ্যকর্ম হওয়া উচিত, যেন দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়, ইস্তেগফারের প্রতিও মনোযোগ নিবদ্ধ থাকে আর অন্যান্য নেক কর্মের প্রতিও মনোযোগ যায়। এই পানির কল্যাণে পুণ্যের চারাগাছ বড় হয়, ইমান দৃঢ়তা লাভ করে। হাসি ঠাট্টা বা হাসি তিরস্কার যে সমস্ত বৈঠকে হয় তা এড়িয়ে চলার তিনি নসিহত করেছেন। নবীদের এই নসিহতের কথা স্মরণ করিয়েছেন যে সাদকা এবং দোয়ার কল্যাণে বিপদ আপদ টলে যায়। তিনি বলেন যদি টাকা পয়সা না থাকে তাহলে কাউকে কূপ থেকে এক বালতি পানি যদি তুলে দাও, এটি একটি সাদকা গণ্য হবে। নিজের সম্পদ এবং দৈহিক শক্তির মাধ্যমে কারো খেদমত করা এটিও সাদকা। অতএব খোদার কৃপা ভাজন হওয়ার জন্য ইবাদত যেখানে রীতিমতো পড়া আবশ্যক সেখানে সকল প্রকার জুলম এবং অত্যাচার বর্জন করা এবং মানুষের কাজে আসা আবশ্যক। ঘরে বেশিরভাগ সময় জাগতিক কার্যকলাপে ব্যয় না করে পুণ্য সংক্রান্ত কথা বলার প্রতি দৃষ্টি আকর্ষণ করা উচিত। এমন সব বৈঠক বা মজলিস এড়িয়ে চলা আবশ্যক যেখানে শুধু হাসি তিরস্কার ছাড়া আর কিছুই হয় না, এখানে অন্যদের তিরস্কারের লক্ষ্যে পরিণত করা হয়। যেভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এসবই হলো মারুফ মানে সঙ্গত বিষয়, আর যা নামান্তরে সাদকা মানুষের কাজে আসাও একটি সাদকা, যে মানুষের সমস্যা দূরীভূত করে সেও এক প্রকার সাদকা দেয়। এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একবার বলেন যে সব ধর্মের সর্বসম্মত বিষয় হলো সাদকা এবং খায়রাত করলে বিপদ আপদ চলে যায়, আর বিপদ আপদ আসার সংক্রান্ত সংবাদ যদি আল্লাহ তাআলা পূর্বাহ্নে দিয়ে থাকেন তাহলে সেটি ওয়াইদ বা শাস্তি সংক্রান্ত ভবিষ্যৎবাণী। তওবা এবং খোদার প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে শাস্তি সংক্রান্ত ভবিষ্যৎবাণীও টলতে পারে। তিনি বলেন 124,000 পয়গাম্বর এই কথায় বিশ্বাসী ছিলেন যে সাদকা খায়রাতে বিপদ আপদ টলে যায়। যদি বিপদ আপদ এমন বিষয় হয়ে থাকে যা টলার নয় তাহলে সাদকা খায়রাত বা সব নেক কর্ম ব্যর্থ হয়। অতএব আল্লাহ তাআলা যেখানে বলেন যে আমি সাদকা গ্রহণ করি, এর অর্থ হল এমন পরিস্থিতিতেও তিনি গ্রহণ করার শক্তি রাখেন এবং গ্রহণ করেন। এ সম্পর্কে অনেক সময় নবী এবং প্রেরিতদের মাধ্যমে তিনি সংবাদ দেন যেমনটি হবে, আর শাস্তি সংক্রান্ত সংবাদ দিয়ে থাকেন। যেভাবে ইউনুসের জাতি সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত করেছিলেন, সে জাতি দোয়া সাদকা এবং ক্রন্দনারা হাজারের কল্যাণে রক্ষা পেয়েছে, ধ্বংস সংক্রান্ত যে ভবিষ্যৎবাণী ছিল তা টলে যায়। অতএব নবীদের কৃত ভবিষ্যৎবাণী যেখানে টলতে পারে সাদকা এবং খায়রাতের ফলে, সেখানে যে সমস্ত বিপদাবলী বা সমস্যা মানুষের নিজের অপকর্মের ফলে সামনে আসে বা আসার আশঙ্কা থাকে, খোদা তালা খোদাকে ভোলার ফলে যা সামনে আসে তা কেন খোদার দিকে ঝুঁকলে, দৃষ্টি নিবদ্ধ করলে, ইস্তেগফার এবং তওবা করলে, সাদকা এবং খায়রাত করলে টলবে না? অবশ্যই টলতে পারে। শর্ত হলো আমাদের ক্রন্দন, আমাদের আহাজারি, আমাদের দোয়া করা, সাদকা করা, আর্থিক কোরবানি করা যেন খোদার নির্দেশের নির্দেশ সম্মত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন সাদকা খোদা তাআলার ক্রোধকে নিবারণ করে আর অপমৃত্যু থেকে রক্ষা করেন। তিনি বলেন যে সাদকা দিয়ে আগুন থেকে আত্মরক্ষার চেষ্টা করো, অর্ধেক খেজুর দিয়ে হলেও। আমরা পূর্বে তার এই উক্তিও শুনেছি যে ভালো কাজ বা নেক কথা কে কাজে রূপায়িত করা, মন্দ কাজ থেকে বিরত রাখাও সদকা, এই বিষয়গুলো সবসময় সামনে রাখা উচিত। একই সাথে এটিও স্মরণ রাখা উচিত, পূর্বে এর উল্লেখ এসেছে যে ইস্তিগফার এবং দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করা একান্ত আবশ্যক। হৃদয় থেকে উদ্ভূত ইস্তিগফার ভবিষ্যতের পাপ থেকে রক্ষা করে এবং খোদার কৃপাও এর ফলে উথলে উঠে এবং খোদার নৈকট্য এর ফলে লাভ হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন যে তোমাদের যার জন্য দোয়ার দ্বার খোলা হয়েছে তার জন্য যেন রহমতের দ্বার উন্মোচন করা হয়েছে, আর যা কিছু খোদার কাছে যাচনা করা হয় এর মাঝে যেসব বিষয় খোদার কাছে যাচনা করা হয় সেগুলোর মাঝে তার দৃষ্টিতে সবচেয়ে পছন্দনীয় হল তার কাছে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা যাচনা করা, তার আশ্রয় দোয়া করা, তার আশ্রয় আসার দোয়া করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া যে বিপদ বা পরীক্ষা এসে গেছে আর যা এখনো আসেনি সেগুলোর ক্ষেত্রে উপকারী হয়ে থাকে। তিনি বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের জন্য দোয়ার রীতি অবলম্বন করা আবশ্যক। পুনরায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে স্মরণ রেখো, উদাসীনের পাপ অনুশোচনার পাপ থেকে অনেক বেশি হয়ে থাকে, এই পাপ বিষাক্ত এবং প্রাণহারী হয়ে থাকে। তৌবাকারী এমন যেন সে পাপ করেইনি, যে সত্যিকার অর্থে তৌবা করেছে, ইস্তিগফার করেছে, অতীতের পাপের ক্ষমা চেয়েছে, ভবিষ্যতে পাপ মুক্ত থাকার অঙ্গীকার করে, সে এমন যেন সে কখনো পাপ করেইনি। যে জানেই না যে সে কি করছে, সে বড় ভয়াবহ অবস্থায় রয়েছে। তাই ঔদাসীন্য পরিহার করা আবশ্যক, জানা উচিত যে আমরা কি করছি, আমাদের প্রতিটি কর্মের উপর বিশ্লেষণাত্মক দৃষ্টি থাকা চাই। তিনি বললেন, পাপ থেকে তওবা করো এবং খোদাকে ভয় করো। যে ব্যক্তি তওবা করে অনুশোচনা করে আত্মসংশোধন করবে অন্যদের মোকাবেলায় তাদেরকে রক্ষা করা হবে। অতএব দোয়া তারই কাজে আসতে পারে যে নিজের সংশোধন করে এবং খোদার সাথে সত্যিকার সম্পর্ক বন্ধন রচনা করে। নবী যদি কারো জন্য সাফায়াত করেন কিন্তু যার পক্ষে সাফায়াত করা হয়েছে সে যদি আত্মসংশোধন না করে আর উদাসীন্যপূর্ণ জীবন বর্জন না করে, সেই সাফায়াত তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন দোয়ার প্রকৃত মর্ম যেন আমরা বুঝতে পারি, বিশুদ্ধ চিত্তে খোদার সামনে যেন আমরা বিনত হই, ইস্তিগফারের প্রতি যেন আমরা মনোযোগী হই, আর আল্লাহর দরবারে বিনত হয়ে অতীত পাপের যেন ক্ষমা যাচনা করতে পারে, ভবিষ্যতে পাপ থেকে মুক্ত থাকার অঙ্গীকার করে সে অঙ্গীকারের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করি, বিপদাপদ দূরীভূত করার জন্য যেন আমরা এমন সদকা খয়রাত করতে পারি যা খোদার দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় নিজ নিরাপত্তার বেষ্টনীতে রাখুন, শত্রু এবং সকল বিরোধীর আক্রমণ থেকে আমাদের নিরাপদ রাখুন, তাদের আক্রমণের কুফল যেন তাদের উপর বর্তায়। আমরা যেন সবসময় খোদার সেসব বান্দাদের মাঝে গণ্য হতে পারে যারা খোদা ভীতিকে হৃদয়ে স্থান দেয় এবং হযরত মসীহ মওউদ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার যেন আমরা উত্তরাধিকারী হই এবং তা থেকে যেন আমরা অংশ পাই। নামাজের পর আমি এক ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো, এটি সাদা বর্তাবি সাহেবের জানাজা। মারি বর্তাবি সাহেবের স্ত্রী দামেস্কের হুশ আরবে তার ইন্তেকাল হয়েছে। ঘরে সেন্ট্রাল হিটিং এর জন্য ব্যবহৃত গ্যাস লিক হয়ে আগুন লেগে যায়, তিনি তার শরীর ঝলসে যায়, হাসপাতাল নিয়ে যাওয়া হয়, চিকিৎসায় কিছুটা আরোগ্য লাভ হয়েছিল। এই ঘটনার পরও তিনি ধৈর্য এবং ধৈর্য প্রদর্শনের কৃতজ্ঞতা এবং খোদার প্রশংসা ছিলেন, সবাইকে বলতেন আমরা খোদার সিদ্ধান্তে সন্তুষ্ট। কিন্তু ডাক্তারের ধারণা অনুসারে কয়েকদিন পর তার হার্ট অ্যাটাক হয় মারাত্মক, যা তিনি সহ্য করতে পারেননি। 10 জানুয়ারি 2017 তিনি ইন্তেকাল করেন। ইনশাআল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর পর 2004 সনে বয়াত করেন, কিন্তু নিষ্ঠা এবং আন্তরিকতায় নিজের স্বামী এবং সন্তানদের চেয়ে অনেক বেশি অগ্রগামী ছিলেন। তার স্বামী জনাব মরি সাহেব বর্ণনা করেন, বয়াতের কিছুকাল পর অন্তঃসত্ত্বা হন। অন্তঃসত্ত্বাকালে একদিন সিঁড়ি থেকে পড়ে যান আর ভ্রূণ নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। রাতে যখন ঘুমান স্বপ্নে দেখেন আকাশ থেকে এক ব্যক্তি বলছে যে ভয় পেও না, আল্লাহ তালা এই ভ্রূণের সুরক্ষা নিশ্চিত করবেন। সিদ্ধান্ত করা হয় এরপর যে যদি ছেলে হয় তার নাম রাখা হবে আহমদ, আর তাই তিনি করেছেন। সেই সন্তানের বয়স যখন 6 বছর ছিল এমনই এক স্বপ্ন দেখেন, আকাশ থেকে আওয়াজ আসে আল্লাহ তাআলা এই সন্তানের হেফাজতকারী। একদিন ছেলের সাথে মহাসড়কের পাশে হাঁটছিলেন, হঠাৎ করে বাচ্চা মায়ের হাত ছাড়িয়ে রাস্তা পার করতে যায়। ঘটনার আকস্মিকতা মা মাথায় হাত দিয়ে নিজের চোখ বন্ধ করে ফেলেন। চোখ খোলার পর দেখেন তার শিশু নিরাপদে রাস্তার উপর প্রান্তে পৌঁছে গেছে এবং আর মার দিকে তাকিয়ে হাত নাড়ছে। তার এতে তার সেই স্বপ্নের কথা মনে পড়ে। তার স্বামী বলেন যে পুণ্যে তিনি ছিলেন অগ্রগামী। যখনই কারো প্রতি কোন পুণ্য করার ধারণা আমার মাথায় আসতো আমি ভাবতাম যে স্ত্রীকে বলবো যে আমাদের এমনটি করা উচিত। তিনি তখন তার স্ত্রীও বলতেন যে আমারও এমনটি মাথায় এসেছিল আর আমি এই বিশ্বাসের সাথে এই কাজ এই অনুসারে কাজ করেছি যে আপনি এর বিরোধিতা করবেন না। স্বামী নেকি করার চিন্তা ছিলেন আর স্ত্রী ইতিমধ্যে সে নেক কর্ম করে শেষ করেছেন। তার স্বামী বলেন যে এমন ঘটনার শূন্য সপ্তাহ বিরলই অতিবাহিত হইতে থাকবে। জার্মানিতে তার জামাতা রয়েছে হোসেফ শোয়েরি সাহেব, তিনি বলেন খুবই পূর্ণবতী এবং সরলমতী মহিলা ছিলেন, তার প্রতি শত্রুতা ছিল না, বড়ই দানশীলা এবং উদার মহিলা ছিলেন। 2009-13 পর্যন্ত তার বন্দী দশার সময় বড় কষ্ট করে বাচ্চাদের লালন পালন করেছেন, ভরণপোষণ ব্যবস্থা নিয়েছেন, সবার দেখাশোনা করেছেন আর অতীতের ঋণ পরিশোধ করেছেন। প্রতিটি পুণ্যকর্ম উৎসাহী প্রসাদে অংশ নিতেন, সবার প্রতি ভালোবাসা স্নেহপূর্ণ আচরণ করতেন, রীতিমতো চাঁদা দিতেন। দামেস্কের হুসারবে দাফন কর্ম সমাপ্ত হয়েছে। দাফনের পূর্বে আহমদি এবং ও আহমদিরা পৃথক পৃথক জানাজা পড়েছে। আল্লাহ তালা মরহুমার রুহের মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার ভবিষ্যৎ প্রজন্মকে ও জামাত এবং খেলাফতের সাথে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ